বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 26 ফেব্রুয়ারি, 13 ফাল্গুন এবং ফার্সি 7 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চীনের শান্তি পরিকল্পনায় পশ্চিমাদের বিরোধিতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে উন্নত জীবনের আশায় কমছে নিজ মায়ের ভাষার চর্চা, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে ইমাম জয়নুল আবেদিন আলাইসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ ধর্মী প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সুখী পরিবার গড়ে তোলা বিষয়ে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড়। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দিলেন ইরানি টেকনিশিয়ানরা, অচল বোয়িং মেরামতের মাধ্যমে সচল করল ইরানি এয়ারলাইন্স। পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিবাদে বার্লিনে হাজারো মানুষের বিক্ষোভ। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হলে অংশগ্রহণমূলক নির্বাচন কঠিন হবে, সিএসি হাবিবুল আউয়ালের মন্তব্য। এবং ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ওসমানাবাদ শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত, মিম নেতা ইমতিয়াজ জলিল এমপির নিন্দা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। অভ্যন্তরীণভাবে যাত্রীবাহী বোয়িং বিমান মেরামতে আরেক ধাপ অগ্রগতি অর্জন করেছে ইরান। ইরানের একটি এয়ারলাইন্স অচল হয়ে পড়া একটি বোয়িং 737 বিমান পরিপূর্ণ মেরামতের মাধ্যমে আবার সচল করেছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে আসমান এয়ারলাইন্সের বিমানটি গতকাল 1.5 ঘন্টার পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। এর আগে ইরানি টেকনিশিয়ানরা বিমানটির ক্যাবিন এবং কার্গো সেকশনে সার্বিক পরীক্ষা নিরীক্ষা চালান এবং দুটি ল্যান্ডিং গিয়ার সম্পূর্ণ পরিবর্তন করেন। ইরনা জানিয়েছে ইরানের উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে নিষ্ক্রিয় করে দেওয়ার লক্ষ্যে অচল বোয়িং বিমানগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোয়িং 737 বিমানটি সচল করার ফলে আসমান এয়ারলাইন্সের দৈনিক আসন সংখ্যা 800-তে উন্নীত হয়েছে। এর আগে আসমান এয়ারলাইন্স একটি অচল ফকার 100 বিমানের ইঞ্জিন পরিবর্তন করে সেটিকে সচল করে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিনের অভাবে ইরানের প্রায় 100 যাত্রীবাহী বিমান অচল হয়ে রয়েছে। এসব বিমানকে সচল করার কাজে ইরানের এয়ারলাইন্সগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, পরমাণু প্রযুক্তি ও পণ্য বিদেশে রপ্তানির চেষ্টা চলছে। রাজধানী তেহরানে 29তম পারমাণবিক সম্মেলনে তিনি আজ একথা বলেন। মোহাম্মদ ইসলামি পরমাণু ক্ষেত্রে গবেষণার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে পরমাণু বিষয়ে যেসব গবেষণা হয় তা পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে হওয়া উচিত। এর ফলে পরমাণু ক্ষেত্রে উন্নয়ন এবং প্রযুক্তি উদ্ভাবন সম্ভব হবে। তিনি বলেন, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে এমন একটি পাউডার উৎপাদনে সাফল্য এসেছে। এটি পরমাণু ক্ষেত্রে চলতি ফার্সি বৎসরের একটি বড় সাফল্য। এর আগে এই পণ্যটি বিদেশ থেকে আনা হতো, কিন্তু এই পণ্যের উপরও নিষেধাজ্ঞা আরোপের পর আমরা তা নিজেরাই উৎপাদন করছি। এখন এই পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে আগ্রহী। নিউক্লিয়ার মেডিসিনের পাশাপাশি কিছু পরমাণু সরঞ্জাম এখন বিদেশে রপ্তানি হচ্ছে বলেও জানান মোহাম্মদ ইসলামি। রাশিয়া পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। পোল্যান্ডের তেল পরিশোধন প্রতিষ্ঠান পিকেএন অরল্যানের প্রধান নির্বাহী একথা জানিয়েছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে ঘাটতি পূরণ করতে বিকল্প উৎসব খুঁজে বের করা হবে। পোল্যান্ড ইউক্রেনের কাছে জার্মানির তৈরি লেপার ট্যাঙ্ক পাঠানোর একদিন পর রাশিয়া পাল্টা পদক্ষেপ হিসেবে পোল্যান্ডের তেল রপ্তানি বন্ধ করল। গত বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মস্কোর বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার আওতায় ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কিনতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডকে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখার সুযোগ দেওয়া হয়েছিল। ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক সরবরাহ করার কারণে দেশটি সেই সুযোগ এবার হারাল। সম্প্রতি পোল্যান্ড ও জার্মানি ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক দেওয়ার কথা ঘোষণা করে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়ে জার্মানির সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে রাজধানী বার্লিনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। জার্মানির লেফট পার্টি বা ডি লিঙ্ক এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভকারীরা রাজধানী বার্লিনের ব্রান্ডেনবার্গ গেইটে জড়ো হন এবং তারা শান্তির পক্ষে স্লোগান দিয়ে ইউক্রেনের সংঘাত অবসানের আহ্বান জানান। বিক্ষোভের আয়োজনকারী রাজনৈতিক নেতারা অভিযোগ করেন, জার্মান সরকার রাশিয়াকে ধ্বংসের জন্য চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় মস্কোর নেতাদের শান্তি আলোচনায় বসানোর জন্য জার্মানির সরকারকে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন বিক্ষোভের আয়োজকরা। গতকালের এই বিক্ষোভ সমাবেশকে জার্মানিতে শক্তিশালী শান্তি আন্দোলনের সূচনা বলে ঘোষণা দেন তারা। কয়েকটি আরব দেশের সংসদ স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইন প্রণেতা আকস্মিকভাবে সিরিয়া সফরে গেছেন। আরব লীগে সিরিয়াকে ফেরত আনার ব্যাপারে যখন জোরদার প্রচেষ্টা চলছে তখন কয়েকটি আরব দেশের স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইন প্রণেতা দামেস্ক সফরে গেলেন। 2011 সালে সিরিয়ায় বিদেশি মাদকপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব শুরু হওয়ার পর সিরিয়া সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলে 22 জাতির জোট আরব লীগ থেকে দামেস্কে বহিষ্কার করে দেওয়া হয়। আজ আরব দেশগুলোর আইন প্রণেতারা দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তাদেরকে সিরিয়ার জাতীয় সংসদের স্পিকার হাম্মুদা সাব্বাক অভ্যর্থনা জানান। তিনি সাংবাদিকদের বলেন, ইরাকের রাজধানী বাগদাদে আরব আন্তঃসংসদীয় ইউনিয়নের 34তম বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত ইতিবাচক। এই বৈঠকে আরব দেশগুলোর মধ্যকার ঐক্যের উপর জোর দেওয়া হয় এবং সিরিয়াকে আরব কূটনীতির ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সফর সম্পর্কে আরব স্পিকারদের পক্ষ থেকে মিশরের হাউস স্পিকার হানাফি আল জেবালি বলেন, বিপর্যয়কর ভূমিকম্পের আঘাতের পর সিরিয়ার সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং তাদের প্রতি সমর্থন জানাতে তারা দামেস্ক সফরে গেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হলে অংশগ্রহণমূলক নির্বাচন কঠিন হবে। একই সঙ্গে তিনি বলেন, ইভিএমে কোনো ত্রুটি নেই, ত্রুটি হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে। ঢাকা থেকে আরো বলছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য না হলে অংশগ্রহণমূলক নির্বাচন কঠিন হবে, আর একটি অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে সকল দলের অংশগ্রহণ প্রয়োজন। আজ রোববার সকালে পাবনার সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ইভিএমে কোনো ত্রুটি নেই, ত্রুটি হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে।
দেশের বড় রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে যেন একটা মোটা দাগে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়া থাকে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।
এদিকে ঢাকায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেছেন, সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। তিনি বলেন, বিএনপি সহ সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় সরকার।
পার্টিসিপেটরি সমস্ত দলের অংশগ্রহণে এবং জনগণের বিপুল অংশগ্রহণে একটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটি নির্বাচন দেখতে চাই, যে নির্বাচনের মাধ্যমে জনগণ আগামী দিনে সরকার নির্বাচিত করবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি বরাবরই মিথ্যাচারে রাজনীতি করে। তাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে নয়, মানুষ তাকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এদেশের মানুষ কোন সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না বলে তিনি দাবি করেন। ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন করা হবে। কেন্দ্রীয় সরকার শহর দুটির নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে। সরকারি ওই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের নেতা ইমতিয়াজ জলিল এমপি। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন করা হবে। কেন্দ্রীয় সরকার শহর দুটির নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে। সরকারি ওই সিদ্ধান্তে তীব্র নিন্দা করেছেন মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম নেতা ইমতিয়াজ জলিল এমপি। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ধারা শিব। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তথ্য জানিয়েছেন। এর প্রসঙ্গে আজ রোববার পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক রেডিও তেহরানকে বলেন,
নাম বদলের যে খেলা এটা হচ্ছে ওদের সম্পূর্ণই হচ্ছে মানুষকে মনকে ঘোরানো, মানুষের মস্তিষ্ককে অন্য পথে চালিত করার এবং মূল সমস্যা থেকে দূর করার জন্য এই করা। যে ঔরঙ্গাবাদের নাম পাল্টে দিলেন, কি লখনৌয়ের নাম পাল্টে দিলেন, কি এলাহাবাদের নাম পাল্টে দিলেন, এতে কিছু যায় আসে না। এতে ওদের রাজনৈতিক দেউলিয়াপনারই পরিচয় পাওয়া যায়। এটা রাজনৈতিক দেউলিয়াপনা, এটা রাজনৈতিক কাঙ্গালপনা।
তিনি আরো বলেন, এই যে অপধর্মীয় প্রয়াস চালানো হচ্ছে ভারতবর্ষে, ভারতবর্ষের যে বহুত্ববাদী সংস্কৃতি, মিশ্র সংস্কৃতি, তাকে ধ্বংস করার যে প্রয়াস, মানুষ এটা বেশি দিন মেনে নেবেন না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের বেঙ্গালুরু শহরে বিশ্বের শিল্পোন্নত 20টি দেশের সংগঠন G20-র অর্থমন্ত্রীদের সম্মেলন মতৈক্য ছাড়াই শেষ হয়েছে, ফলে চূড়ান্ত ঘোষণা প্রকাশ করা সম্ভব হয়নি। সম্মেলনে যোগ দেওয়া বেশিরভাগ পশ্চিমা দেশের অর্থমন্ত্রীরা ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে নিন্দা জানিয়ে চূড়ান্ত ঘোষণা প্রকাশের পক্ষে অবস্থান নেন। এর বিপরীতে অবস্থান নেন রাশিয়া ও চীনের প্রতিনিধিরা। এই দুই দেশের প্রতিনিধিরা নিন্দাযুক্ত বিবৃতিতে সই করতে রাজি হননি, এ কারণে শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণা প্রকাশ করা সম্ভব হয়নি। টুইটারের সিইও ইলন মাস্ক এক টুইটে বলেছেন, 2014 সালে ইউক্রেনের সরকার পরিবর্তনের ঘটনা ছিল একটি অভ্যুত্থান। গতকাল শনিবার এক টুইটে তিনি বলেন, কোনো প্রশ্ন নেই যে নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করাচ্ছিল তর্কাতীতভাবে বোকামি, যা আসলে একটি অভ্যুত্থান ছিল। এই পোস্টের প্রতিক্রিয়ায় টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মেয়ারশাইমারের একটি নিবন্ধ তুলে ধরেছেন, যাতে বলা হয়েছে, ন্যাটোর বিস্তার এবং ইউক্রেনের রাজনীতিতে পশ্চিমা হস্তক্ষেপ এই সংকটের জন্য দায়ী। রাশিয়ার আগ্রাসনের কারণে ক্রিমিয়ার রাশিয়ায় যোগদান করেনি। এর সঙ্গে কার্যত ইলন মাস্ক সহমত পোষণ করেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টিপাতে। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চীন একটি শান্তি প্রস্তাব দিয়েছে। রাশিয়া এই পরিকল্পনার প্রতি সমর্থন জানালেও পশ্চিমারা মেনে নিচ্ছে না। এই না মানার নেপথ্য কারণ বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেন সংকট সমাধানের জন্য চীনের পরিকল্পনা কাজে আসার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেন সংকট সমাধানে চীনের পরিকল্পনার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, রাশিয়ার সুবিধার্থেই চীন ইউক্রেন সংঘাত নিরসনের প্রস্তাব দিয়েছে। এবিসি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, পুতিন ওই পরিকল্পনা পেয়ে হাততালি দিচ্ছে। তিনি ওই পরিকল্পনায় রাশিয়া ছাড়া ইউক্রেনের জন্য কোন রকম ফায়দা দেখতে পাচ্ছেন না বলে জানান। তড়িঘড়ি করে চীনের পরিকল্পনার বিরোধিতার মধ্যে আমেরিকার লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারা যায়, কেননা যুদ্ধের অবসান হলে আমেরিকার লাভ নেই, তাদের লাভ হল যুদ্ধ চলতে থাকার মধ্যে। বাইডেনের দৃষ্টিতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় তাও আবার নেটোর কাছেই, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এর ফলে নেটোর গুরুত্ব কমে যাবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়ার প্রভাব বেড়ে যাবে। তাছাড়া ইউরোপের নিরাপত্তা, সামরিক ও রাজনৈতিক সমীকরণগুলো পশ্চিমাদের প্রতিকূলে পরিবর্তিত হবে। জো বাইডেন এবং তার সরকারের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা মনে করেন, রাশিয়াকে দুর্বল করার এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার পথ বন্ধ করার এটাই অপূর্ব সুযোগ। সুতরাং তারা যে কোনো মূল্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে রাশিয়া মনে করে তাদেরকে দুর্বল করার লক্ষ্যে আমেরিকা যুদ্ধ চালিয়ে যেতে চায়, আর তাহলে ইউক্রেন যুদ্ধ 2023 সালেও শেষ হবে না, কেননা পশ্চিমারা কিয়েভকে যত বেশি অস্ত্র সরবরাহ করবে যুদ্ধ ততই বিস্তৃতি লাভ করবে। সুতরাং চীনের দেওয়া শান্তি পরিকল্পনার বিরোধিতা করে আমেরিকা প্রমাণ করেছে তারা আসলে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পক্ষে নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে দেওয়া চীনা শান্তি পরিকল্পনার সমর্থন করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা চীনের সঙ্গে একমত, নিরাপত্তা পরিষদের কাঠামোর বাইরে যে কোনো রকমের বিধিনিষেধ আরোপ করা অবৈধ এবং অসম প্রতিযোগিতা ও অর্থনৈতিক যুদ্ধের সামিল। গুরুত্বপূর্ণ একটি দিক হল চীনা শান্তি প্রস্তাবের ব্যাপারে ইউক্রেনের অবস্থান স্পষ্ট নয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনা শান্তি প্রস্তাবের অনেক ক্ষেত্রে আমরা সম্মত, তবে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব সমর্থনযোগ্য নয়, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, দৃষ্টিপাতের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। বাংলাদেশ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেলেও দেশটিতে বিপন্ন হতে যাচ্ছে প্রায় 14টি মাতৃভাষা। ধারণা করা হচ্ছে 30-40 বছর পর এসব ভাষার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ বিশ্ব দরবারে যে কয়টি কারণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি। কিন্তু সেই বাংলাদেশেই বিপন্ন হয়ে যাচ্ছে অনেকগুলো মাতৃভাষা। ধারণা করা হচ্ছে 30-40 বছর পর এসব ভাষার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে মোট মাতৃভাষা 41টি, এর মধ্যে আদিবাসী ভাষা 33টি। 2018 সালের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষার তথ্য বলছে, বাংলা ও উর্দু ছাড়া এর বেশিরভাগই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। এর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে 14টি মাতৃভাষা বিপন্ন হওয়ার পথে। মাতৃভাষা ইনস্টিটিউট সূত্রে জানা যায়, যেসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা 5,000-এর কম সেগুলোকে সাধারণত বিপন্ন ভাষা হিসেবে চিহ্নিত করা হয়। তেমন একটি ভাষা হচ্ছে রাঙ্গামাটির সাজেক অঞ্চলের সৌরা ভাষা। এই ভাষায় কথা বলেন মাত্র 5 জন মানুষ। পার্বত্য এলাকার রিংমির্চা ভাষার অবস্থাও ঠিক একই রকম। এ ভাষায় কথা বলেন মাত্র 40 জন মানুষ। এদের সবার বয়স 50-এর ঊর্ধ্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মনে করেন, জীবিত এই মানুষগুলোর মৃত্যুর পরপরই এই ভাষাগুলোতে কথা বলার মতো আর কেউই থাকবেন না, ফলে ভাষাগুলো হারিয়ে যাবে চিরতরে।
বর্ণমালা দিয়ে কোনো দৈনিক পত্রিকা প্রকাশ করার মতো অবস্থা নেই তাদের। এই কারণে তাদের ভাষা বিকাশমান ভাষা না, তাদের ভাষাকে বলা হয়েছে একটা ক্ষয়িষ্ণ ভাষা, বিলীয়মান ভাষা, যে ভাষা ধীরে ধীরে ক্ষয় পেয়ে যাচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে।
দেশের বর্তমান এরকম একটি বিপন্ন পরিস্থিতিতে রয়েছে প্রায় 14টি ভাষা, যা সবকটি আদি ভাষা। তথ্য বলছে, ইতিমধ্যে দেশে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষায় পুরোপুরি হারিয়ে গেছে এমন ভাষাগুলোর মধ্যে রাজবংশী, রাই, বাগদি, কোচ, হদি ও ভালু রয়েছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ইমাম জয়নুল আবিদিন আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালামের জন্মবার্ষিকী। বিশ্ব ইতিহাস, নৈতিকতা ও আধ্যাত্মিকতার ক্ষেত্র সহ মানবীয় মূল্যবোধের সব ক্ষেত্রেই যাঁদের কাছে সবচেয়ে বেশি ঋণী, তাঁদের মধ্যে হযরত আলী বিন হুসাইন আলাইহিসসালাম তথা ইমাম সাজ্জাদের অবস্থান অত্যন্ত প্রজ্জ্বল ও শীর্ষস্থানীয়। সত্যিকারের ও উন্নত মানুষ করার এই মহান সাধক ইমাম জৈনুল আবেদিন বা খোদা প্রেমিকদের অলঙ্কার হিসেবেও খ্যাত। মহান আল্লাহর দরবারে অত্যাধিক সিজদায় মগ্ন থাকতেন বলে ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামকে বলা হতো সাজ্জাদ। নৈতিকতা ও আধ্যাত্মিকতা যেন তাঁর অনুপম চরিত্র ও উচ্চতর জ্ঞান ও প্রজ্ঞার জাদুময় ছোঁয়ায় পেয়েছে চিরন্তন সৌন্দর্য ও অনির্বাণ প্রাণ। পবিত্র মদিনায় 38 হিজড়িতে জন্ম নিয়েছিলেন হযরত হুসাইন বিন আলী আলাইহিসসালাম। এই মহাপুরুষের শুভ জন্মদিন বা 5ই শাবান উপলক্ষে সবাইকে জানাচ্ছি অজস্র মোবারকবাদ। এ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
কারবালার বিশ্বনন্দিত মহাবিপ্লবের ঘটনায় ইমাম হুসাইন আলাইহিসসালামের একমাত্র যে পুত্র বেঁচে ছিলেন তিনি হলেন ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম, অর্থাৎ তিনিই ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বংশধারার বা আহলে বাইতের একমাত্র পুরুষ সদস্য যিনি কারবালার ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছিলেন। অসুস্থ ছিলেন বলে তিনি ওই জিহাদে সরাসরি যোগ দিতে পারেননি। আসলে মহান আল্লাহ অলৌকিকভাবেই তাকে রক্ষা করেছিলেন মুসলিম জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং ইসলামের সাংস্কৃতিক বিপ্লবের ভিত্তি রচনার জন্য। সে যুগে উমাইয়া শাসকরা ইসলাম সম্পর্কে সৃষ্টি করেছিল নানা অস্পষ্টতা ও সন্দেহ, ফলে খাঁটি ইসলামের রূপ ও খাঁটি ধর্মমত তুলে ধরার গুরু দায়িত্ব পালন করেন ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালাম। পিতার শাহাদাতের সময়ে ও নিজের বন্দী অবস্থায় এবং কারবালা বিপ্লবের পরবর্তী বছরগুলোতেও জুলুম অবিচারের বিরুদ্ধে কৌশলপূর্ণ সংগ্রাম জিয়ে রেখে তিনি মহান পিতা ইমাম হুসাইন আলাইসালামের আদর্শকে জীবন্ত ও আরও প্রাণবন্ত করেন। এই মহান ইমাম ও তার ফুপু হজরত জৈনাব সালামুল্লাহি আলাইহা সাহসিকতাপূর্ণ নানা ভাষণ দিয়ে উমায়াদের আসল চরিত্র তুলে ধরেছিলেন জনগণের কাছে।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম তাঁর কাজ ও আচরণ ছাড়াও বেশ কিছু অনুপম দোয়ার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন গভীর খোদাপ্রেম, নৈতিকতা ও উন্নত আত্মার সৌন্দর্য। মানুষের মধ্যে অনেকেই এই অস্থিরতায় ভোগেন যে এই যে এত দোয়া করছি তা কেন কবুল হয় না। ইমামের কাছে ঠিক এমনই এক প্রশ্ন করেছিলেন বারবার প্রার্থনার পরও দোয়া কবুল না হওয়ার ফলে হতাশ হয়ে পড়া এক ব্যক্তি এবং ওই ব্যক্তির বন্ধু। জবাবে ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম বলেছিলেন, তোমরা কি সময় মতো নামাজ আদায় করো না দেরি করে নামাজ পড়ো? তোমরা কি সৎ কাজের মাধ্যমে ও দরিদ্রদের দান সৎকা দেওয়ার মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে প্রিয় করছো? তোমরা কি বন্ধুদের সঙ্গে একই রূপ বজায় রাখো ও তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করো না? তোমরা কি কথা বলার সময় অশালীন ভাষা ব্যবহার করো না? তোমরা কি যাকাত দাও ও ঋণ শোধ করো? তোমরা কি কঠোর হৃদয় নিয়ে ফকিরদেরকে বিমুখ করে দাও না? তোমরা কি ইয়াতিমদের সাহায্যে এগিয়ে যাও?
এভাবে ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম যখন একের পর এক প্রশ্ন করে চললেন, তখন দোয়া কবুলের ব্যাপারে নিরাশ হয়ে পড়া ওই ব্যক্তি লজ্জিত হয়ে বললেন, হে ইমাম, এসব ভালো কাজের কিছুই আমি করি না। তখন ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, তাহলে আল্লাহর কাছে কি আশা করছ? তোমাদের এই অবস্থা পরকালে তোমাদের জন্য সংকটের কারণ হওয়ার পাশাপাশি এই দুনিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলছে, যে কারণে তোমাদের দোয়াগুলো কবুল হয় না। তোমরা যদি আল্লাহর কথা শোনো তাহলে আল্লাহও তোমাদের কথা শুনবেন।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম ইসলামের ইতিহাসের চরম দুর্যোগপূর্ণ সময়ে এ মহান ধর্মের সাংস্কৃতিক ও চিন্তাগত বিপ্লবের ভিত্তি গড়ার জন্য তুলে ধরেছিলেন খাঁটি ইসলামী শিক্ষা ও আদর্শের নানা দিক। তাঁর প্রচারিত সেসব শিক্ষার গুরুত্বপূর্ণ সংকলন হিসেবে খ্যাতি অর্জন করেছে সাইফাই সাজ্জাদিয়া। অনেকেই একে আলে মুহাম্মদের জাবুর বলে থাকেন। দোয়া ও আল্লাহর প্রতি মনের গভীর আকুতি এবং আবেদন নিবেদনের আঙ্গিকে তুলে ধরা এসব বক্তব্যে রয়েছে সামাজিক, ধর্মীয় ও নৈতিক বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা, আর সেগুলো সব যুগের মানুষ ও মুসলমানের জন্যই মহাকল্যাণের উৎস, চিরস্থায়ী সৌভাগ্যের দিক নির্দেশক। এ ধরনের শিক্ষামূলক দোয়া হৃদয়ঙ্গম করা আত্মগঠন, নফসের বা প্রবৃত্তির পরিশুদ্ধি এবং ধর্মীয় ও আধ্যাত্মিক উচ্চতর লক্ষ্যগুলো উপলব্ধিসহ খোদাপ্রেমের অনুভূতি ও যুক্তি আয়ত্তের জন্য অত্যন্ত সহায়ক। এইসব দোয়ার আলোকিত প্রভাবে প্রভাবিত হওয়া তখনই সম্ভব হবে যখন মোমিন কেবল আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সেসবের গভীর তাৎপর্য নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা করবেন।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম তার বিভিন্ন দোয়ায় মানুষকে এটা শেখাতে চেয়েছেন যে জীবনের সব পর্যায়েই আল্লাহর উপর নির্ভরতা জরুরি। আল্লাহ যেন মানুষের সব তৎপরতার মূল অক্ষে বা কেন্দ্রে থাকেন। আল্লাহর প্রতি হৃদয়ে গভীর প্রেম বা ঘনিষ্ঠতা সৃষ্টি ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। অবশ্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাকে চেনাও জরুরি। আল্লাহকে চেনা ও জানার মধ্য দিয়েই খোদাপ্রেমিকের যাত্রা শুরু হয়। সৈফাই সাজ্জাদিয়ার প্রথম দোয়ায় আল্লাহর অনবদ্য ও অনুপম প্রশংসা করতে গিয়ে ইমাম বলেছেন, তুমি সেই আল্লাহ দর্শকদের দৃষ্টি যাকে দেখতে পায় না, বর্ণনাকারীদের চিন্তা বা কল্পনা শক্তি তোমার বর্ণনা দিতে অক্ষম। তুমি নিজ ক্ষমতা ও শক্তি দিয়ে সৃষ্টি করেছ সৃষ্টিজগৎ ও সৃষ্টিকুল এবং তাদের সৃষ্টি করেছ নিজ ইচ্ছায়। অথচ এর আগে এসব সৃষ্টির কোনো মডেল বা নমুনার অস্তিত্ব ছিল না।
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পারিবারিক দায়িত্ব সহ মানুষের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে সচেতন করার জন্য সাইফায়ে সাজ্জাদিয়ায় স্থান পাওয়া ইমাম সাজ্জাদ আলাইহিসসালামের দোয়াগুলো খুবই কার্যকর। বাবা মা সম্পর্কে তাঁর দোয়ার একাংশে বলা হয়েছে, হে আল্লাহ, আমার কণ্ঠ যেন বাবা মায়ের সামনে নিচু বা অনুচ্চ থাকে, আমার বক্তব্য যেন তাদের জন্য হয় সন্তোষজনক, আমার আচরণ যেন তাদের সামনে বিনম্র থাকে, তাদের জন্য আমার অন্তরকে দয়াদ্র করো, আমি যেন তাদের সঙ্গে নিজেকে মানিয়ে নেই এবং আমাকে তাঁদের প্রতি কোমল ও স্নেহশীল করুন। রিসালাতুল হুকুক ইমাম সাজ্জাদ আলাইহিসসালামের আরেকটি অনন্য অবদান। এ গ্রন্থে স্থান পেয়েছে বিভিন্ন অধিকার সংক্রান্ত আলোচনা। এসবের মধ্যে রয়েছে মানুষের শরীরের নানা অঙ্গের অধিকার, নানা ধরনের ইবাদতের অধিকার, বাবা মা, শিক্ষক, ছাত্র, বন্ধু, স্বামী স্ত্রী, সন্তান, ভাই, উপকারকারী, সহচর, প্রতিবেশী, বন্ধু, অংশীদার, অর্থ ঋণ প্রার্থী, শত্রু, খারাপ লোক, ভিক্ষুক, দিনী ভাই, একসাথে বসবাসকারী অধিকার এবং ইসলামের আশ্রয়ে থাকা কাফেরদের অধিকার সংক্রান্ত আলোচনা। যেমন পেটের অধিকার প্রসঙ্গে তিনি বলেছেন, পেটকে হারাম খাবারে পূর্ণ করো না এবং উদর ভর্তি করে খেও না।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম মহান আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি অর্জনের উপায় সম্পর্কে বলেছেন, আল্লাহকে পুরোপুরি সন্তুষ্ট করার উপায় হল মানুষকে দেয়া ওয়াদা রক্ষা করা, সত্য কথা বলা, সবসময় আল্লাহ যে আমাদের দেখছেন তা মনে রাখা ও নোংরা কাজ না করা এবং নিজ পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর ব্যবহার করা। ইমামের দানশীলতা, সহিষ্ণুতা, মহত্ব, উদারতা ও ক্ষমাশীলতা শত্রুকেও করত অভিভূত ও ঘনিষ্ঠ মিত্র। ইমাম সাজ্জাদ বা জয়নুল আবেদিন আলাইহিসসালামের জন্মবার্ষিকী উপলক্ষে আরও একবার সবাইকে মোবারকবাদ।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 26 ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। জানুয়ারিতে ব্যাংকিং খাতে তারল্য কমেছে 8,000 কোটি টাকা। মানবজমিন, শিশু হত্যায় পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড ও আমৃত্যু মায়ের বাংলাদেশ প্রতিদিন। আইনস্টাইন এলেও ইভিএম এর ফল পরিবর্তন করা সম্ভব নয়, সিএসি। প্রথম আলো, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, মির্জা ফখরুল। যুগান্তর, মেডিকেলে দুস্থ কোটার নামে বাণিজ্য বন্ধ হচ্ছে, ইত্তেফাক। কলকাতা শিরোনাম, সংস্কৃতির পীঠস্থান বাংলা, মন কি বাতে মোদি। সংবাদ প্রতিদিন, নিষিদ্ধের গাড়িতে হামলায় গ্রেপ্তার বিজেপিরই কর্মী। আনন্দবাজার পত্রিকা, এলআইসিকে ডোবাচ্ছে আদানিরা। গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, জেলায় জেলায় বিএনপির পদযাত্রা, বাধা, সংঘর্ষ। দৈনিক মানবজমিন পত্রিকার এই শিরোনামকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। দৈনিক মানবজমিন যে শিরোনাম করেছে, আমি মনে করি আজকালকার রাজনৈতিক বাস্তবতা এতে ফুটে উঠেছে। বাস্তবতা হচ্ছে যে যখন বাংলাদেশে যে দল ক্ষমতায় থাকে তারা নিজেদেরকে ধরাছোঁয়ার বাইরে মনে করে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করার তেমন কোনো সুযোগ দেয় না। এটি আসলে কারোর ভালো লাগুক না লাগুক এটি সত্য কথা। আমি কোনো দলের পক্ষে না বললেও এই সত্য কথা যদি বলি এবং তাকে নিয়ে সামনে এগিয়ে যাই তাহলে আরো বলতে হবে যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে স্পেস না দেওয়ার এই যে ক্ষমতাসীন দলগুলোর মানসিকতা, এই মানসিকতাকে বাংলাদেশের সাধারণ মানুষ ভালো চোখে দেখে না। কিন্তু সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করলো, ভালো চোখে দেখলো কি দেখলো না, এ নিয়ে আসলে সরকারের কোনো মাথা ব্যথা থাকে না। আর এ কারণে বাংলাদেশে সবসময় রাজনৈতিক সংকট চলে এবং বিরোধী দলগুলো তাদের প্রকৃত পক্ষে অধিকার থেকে বঞ্চিত থাকে। বিরোধী দল না থাকলে গণতন্ত্র হয় না, অথচ আমাদের দেশে অন্তত বিরোধী দলকে এইভাবে চাপে রাখা হয় এবং তাদেরকে তাদের স্বাভাবিক অধিকার দেয়া হয় না। খুব নিরপেক্ষভাবে যদি কথা বলা হয় তাহলে এই মুহূর্তে বাংলাদেশে একই চিত্র দেখা যাচ্ছে এবং সেই চিত্রেরই প্রতিফলন দৈনিক মানব জীবন পত্রিকার এই শিরোনাম।
এবার আন্তর্জাতিক অঙ্গনের একটি খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হল। এই এক বছর পর এসে কি বলবেন এ যুদ্ধ সম্পর্কে, কতটা প্রভাব পড়ল বিশ্বের উপর?
জি, ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের এক বছর পূর্তি হয়ে গেল আরো দুই দিন আগে এবং এর মধ্যে আসলে বিশ্বের বহু কিছুই পরিবর্তন হয়ে গেছে, বদলে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে পশ্চিমা জগৎ তারা যেভাবে রাশিয়াকে চেপে ধরে অর্থনৈতিকভাবে রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলতে চেয়েছিল তা পারে, পাশাপাশি পশ্চিমা জগতে অর্থনৈতিক সংকটটা কিন্তু বেড়েছে। আমরা দেখেছি জনজীবনের দারুণভাবে অস্বস্তি নেমে এসেছে, বহু দেশে বিক্ষোভ হয়েছে। পাশাপাশি যে ইউক্রেন নেটো জোটে যোগ দেওয়ার জন্য রাশিয়ার সাথে মারাত্মক টানাপোড়েন সৃষ্টি এবং আজকের এই পরিস্থিতি, সেই ইউক্রেন কিন্তু নেটো জোটে যোগ দিতে পারেনি। ইউক্রেনের যে সমস্ত চাওয়া পাওয়া ছিল সেগুলোর কিছুই হয়নি। মাঝখান দিয়ে ইউক্রেনের বহু সংখ্যক সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে, দেশের অর্থনীতি পঙ্গু হয়েছে, সারা বিশ্বে খাদ্য সরবরাহ চেইন যেটি আছে তাতে ছেদ পড়েছে, এরপরে সারা বিশ্বে অর্থনৈতিকভাবে একটা টালবাটাল অবস্থা তৈরি হয়েছে। আমি মনে করি যে পশ্চিমা জগতের কারণে যেহেতু এই যুদ্ধ শুরু হয়েছে তারা রাশিয়ার দৌড় গোড়ায় গিয়ে নেটো জোটের ঘাঁটি গাড়ার চেষ্টা করেছে এবং সেই কারণে রাশিয়া আপত্তি জানিয়েছে আর এ থেকেই যুদ্ধের সূত্রপাত। ফলে আমি বলবো যে পশ্চিমা জগতের অনেক বেশি দায় রয়েছে, তাদের উচিত ছিল যে তারা যে পদক্ষেপ নিতে যাচ্ছে এই পদক্ষেপের ফলাফলটা কি হবে, এর জন্য আমি মনে করি প্রথম এবং প্রধানত দায় পশ্চিমা জগতের, পশ্চিমা বিশ্বের।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ফের টার্গেট কিলিং উপত্যকায়, পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু এক কাশ্মীরি পণ্ডিতের, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে ভূস্বর্গে ফের খুন হলেন এক কাশ্মীরি পণ্ডিত। রোববার সকালে পুলওয়ামায় সঞ্জয় শর্মা নামে ব্যাংকের এক নিরাপত্তা রক্ষীকে গুলি করে জঙ্গিরা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। হামলার পরে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী। এলাকায় হিন্দু পণ্ডিতদের উপরে হামলার মোকাবেলায় সশস্ত্র বাহিনী মোতায়েন করেছিল প্রশাসন। এরপরও কি করে এমন হামলা হল খতিয়ে দেখা হচ্ছে। চার মাসের মধ্যে হিন্দু পণ্ডিতের উপরে এটাই প্রথম হামলা। গত বছর একের পর এক হিন্দু পণ্ডিতরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছিলেন। তিনজন কাশ্মীরি পণ্ডিত সহ সংখ্যালঘু সম্প্রদায়ের 14 জন প্রাণ হারান, ফলে আরও নিরাপত্তাহীনতায় ভুগছেন উপত্যকার সংখ্যালঘুরা। পাঞ্জাবে ফের মাথাচড়া দিচ্ছে খালিস্তানিরা, রাজনৈতিক ফায়দা তুলতেই চুপ মোদী সরকার, উঠছে প্রশ্ন। সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে লেখা হয়েছে পাঞ্জাবে খলিস্তানি আন্দোলন মাথাচড়া দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ফাঁড়িতে তরোয়াল লাঠি নিয়েও চড়াও হয়েছে খালিস্তান পন্থীরা, তবু চুপ কেন্দ্রীয় সরকার। সাধারণত বিরোধী দল শাসিত রাজ্যগুলোতে আইন শৃঙ্খলা সামনে সমস্যা দেখা গেলেও রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাঞ্জাবের বিক্ষোভে খালিস্তানে ইন্ধন থাকার অভিযোগ থাকলেও এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার, জানিয়ে প্রশ্ন উঠেছে। এলআইসিকে ডোবাচ্ছে আদানিরা, গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু গৌতম আদানির শেয়ার জালিয়াতির মাশুল গুনছে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থা এলআইসি। কারচুপি করে ফুলিয়ে ফাঁপিয়ে অস্বাভাবিক উচ্চমূল্যের বন্ধুর কোম্পানির শেয়ার এলআইসিকে দিয়ে কেনাতে বাধ্য করেছিল মোদী সরকার। মোদীর বন্ধুর কর্পোরেট যে শেয়ার বাজারে কারচুপি ও জালিয়াতি করে শেয়ারের মূল্য বাড়িয়ে সীমাহীন অর্থ ঘরে তুলছে, সেটা নিয়ে সন্দেহ অভিযোগ অনেক দিন ধরেই ছিল। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইসলাম ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা সুখের নীড়। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা দিন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ ধারাবাহিকের 49তম পর্ব উপস্থাপনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সুখ আর প্রশান্তি মানে অন্তরের গহিনীর লালিত কিছু স্বপ্ন, এ তো নয় কেবল মালিকানার অনুভূতি। সুখের একটি দিগন্ত যদি যায় হারিয়ে, খুঁজে দেখো অন্যদিকে খুলেছে স্বপ্নের অন্য আরেক দিগন্ত। কেবল রুদ্ধ দিগন্তের পানে চেয়ে চেয়ে সুখের নতুন রাজ্যগুলোকে করুণা দুঃখের করদ রাজ্য। যা গেছে চলে তা যাক, ভেবো না তা ক্ষতি। আশার রাজ্যে বিষণ্ণতার স্মৃতিগুলো সব হোক পরিত্যাজ্য। জীবন হোক না যতই দুঃখময় অশান্ত, হাসির ফুলগুধারায় তাও হবে প্রশান্ত, প্রাণোচ্ছল প্রাণবন্ত।
আমরা অনেক সময় দেখি যে অনেক মা বাবা সন্তানদের বাহ্যিক কল্যাণ ও প্রশান্তির প্রতি খুবই যত্নশীল। তাদের বস্তুগত চাহিদা মেটাতে আমরা মাত্রাতিরিক্ত দায়িত্বশীল। সন্তানের চোখ ও কানের সামান্য সমস্যা নিয়ে আমরা মহা উদ্বিগ্ন হয়ে পড়ি। ঠিক একইভাবে যদি আমরা সন্তানদের নৈতিক শিক্ষা, সততা এবং আদব কায়দা শেখানোর ব্যাপারে যত্নশীল হতাম, তাহলে তারা খুব দ্রুত সোনার মানুষ বা আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠত। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম তার বড় সন্তান ইমাম হাসানকে বলেছেন, শিশুর মন হচ্ছে খালি বা পড়ে থাকা জমির মতো, এখানে যে বীজই বোনা হবে তাই বেড়ে উঠবে এবং ফলবান হবে। তাই তোমার মনের জমিনে বন্ধু ও পারিপার্শ্বিক পরিবেশের মতো অন্য অনেক কিছুর শক্ত ভিত্তি গড়ে ওঠার আগেই তোমায় সুশিক্ষায় শিক্ষিত করার পদক্ষেপ নিতে চায়। কথায় বলে, যার 9 বছর বয়সে শিক্ষা হয় না, তার 90 বছর বয়সেও সুশিক্ষা লাভ হয় না। তাই কেউ যদি সন্তানদের ধার্মিক ও সৎ বানাতে চায়, তাহলে ছোট্টবেলা থেকেই তাদেরকে নানা ধর্মীয় শিক্ষা ও অভ্যেসে
অভ্যস্ত করা উচিত।
শিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই বড়দের অনুসরণ করে, তাই মা বাবা ও বড় ভাই বোনরা যদি আচার আচরণ ও নৈতিকতার নানা ক্ষেত্রে ভালো কোনো দৃষ্টান্ত দেখাতে না পারেন, তাহলে ছোট সন্তানরাও সহজেই ভালো কিছু শিখতে ও রপ্ত করতে ব্যর্থ হবে। বাংলাদেশের একটি গ্রাম্য প্রবাদ হল, আগের হাল যেদিকে যায় পিছের হালও সেদিকে ধায়। শিশুদেরকে শেখাতে হবে ভালোবাসা ও স্নেহের পরশ দিয়ে, কারণ তারা স্নেহ ও ভালোবাসার মুখাপেক্ষী। তাদের এসব চাহিদা মেটানো না হলে তারা নিঃসঙ্গতা ও গুরুত্বহীনতার বা অবহেলিত হওয়ার অনুভূতি নিয়ে বিষণ্ণ হয়ে থাকবে। শিশুরা দেখতে চায় যে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে ও তাদেরকেও সম্মান করা হচ্ছে। শিশুদেরকে কাজ দিতে হবে তাদের শারীরিক ও মানসিক সক্ষমতার সঙ্গে সঙ্গতি রেখে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সন্তানদেরকে প্রথম 7 বছর মনিবের মতো যত্ন করবে, পরবর্তী 7 বছর তাদেরকে অনুগত কর্মী করবে ও তার পরের 7 বছর তাদেরকে পরামর্শদাতা বা উজির করবে। 21 বছর নাগাদ তাদের আচার আচরণ ও অভ্যাস যদি পছন্দনীয় হয় তাহলে তো ভালোই, অন্যথায় তাদেরকে নিজের হালের উপর ছেড়ে দিন, কারণ আল্লাহর কাছে তোমার কোনো ত্রুটি নেই।
এই হাদিস থেকে বোঝা যায় শিশুদেরকে 8 থেকে 14 বছর বয়সে আনুগত্য শেখাতে হবে, কৈশোর থেকে যৌবনের গোড়া পর্যন্ত তথা 15 থেকে 21 বছর পর্যন্ত তাকে বানাতে হবে পরামর্শদাতা। অন্য কথায়, সন্তানদের সুশিক্ষিত করতে হলে তাদের বয়স এবং পরিবেশ পরিস্থিতির আলোকে নানা বিষয় শেখাতে হবে এবং এরই আলোকে তাদের কাছ থেকে নানা বিষয়ে উন্নতির প্রত্যাশা করতে হবে। শৈশবে শিশুদের সঙ্গে আপোষ করে চলতে হবে এবং তাদের সব আবদার রক্ষা করতে হবে। এ সময় আনন্দ ফুর্তি ও খেলাধুলার প্রতি তাদের যে প্রবল আকর্ষণ তার গুরুত্ব বুঝতে হবে এবং এরই আলোকে তাদের জন্য খেলাধুলার যথেষ্ট ব্যবস্থা রাখতে হবে। শারীরিক সুস্থতা ও বিকাশ ছাড়াও খেলাধুলা শিশুদের চিন্তাশক্তিও বাড়িয়ে তোলে। বাবা মাও শিশুদের খেলার সঙ্গী হয়ে তাদেরকে গুরুত্বপূর্ণ নানা মূল্যবোধ ও সামাজিক নানা রীতি আর প্রথা শেখাতে সহায়তা করতে পারেন।
আনুগত্য, নিয়ম শৃঙ্খলা ও অধ্যবসায় শেখানোর ভালো সময় হচ্ছে কৈশোর থেকে 7 থেকে 14 বছর বয়সের সময়টুকু। পরিবার ছাড়াও এসব কাজে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান খুব ভালো ভূমিকা রাখতে পারে। সন্তানদের শিক্ষার তৃতীয় পর্যায়ে তথা 14 থেকে 21 বছর বয়সের সময়টুকুও বেশ গুরুত্বপূর্ণ। এ সময় সন্তানরা বেশ স্বাধীনচেতা হয়ে ওঠে, তারা যে কোনো পেশার দিকে এ সময় ঝুঁকে পড়ে, যে কোনো দায়িত্ব গঠন ও এমনকি পরিবার গড়ার জন্য তারা এ সময় প্রস্তুত থাকে। ধর্মীয়, সামাজিক ও আধ্যাত্মিক মূল্যবোধগুলো তারা এ সময় বোঝার চেষ্টা করে গভীরভাবে, তাই এ সময় তাদের ব্যক্তিত্বকে সম্মান দেওয়া উচিত এবং জীবনের নানা বিষয়ে তাদের পরামর্শ মেনে নেওয়া উচিত। এ সময় তরুণরা অনেক ক্ষেত্রেই বাস্তববাদী হওয়ার পরিবর্তে উচ্চাভিলাষী হয়, তাই তাদের সঙ্গে এ সময় বেশি বেশি মতবিনিময় করা ও তাদের সঙ্গে সমান অনুভূতি বা সহানুভূতি প্রকাশ করা জরুরি, যাতে তারা বিভ্রান্তি, চরমপন্থা বা ভুল পথ থেকে দূরে থাকে।
আজকের আলোচনা শেষ করব ক্রোধের নেতিবাচক ও হাসির ইতিবাচক প্রভাব সম্পর্কে গবেষকদের দেয়া কটি তথ্য শুনিয়ে। মানুষ যদি 1 মিনিটের জন্য ক্রুদ্ধ হয় তাহলে তার শরীর 5 ঘন্টা ধরে দুর্বল থাকে, আর 1 মিনিটের হাসি শরীরের নিরাপত্তা ব্যবস্থাকে 24 ঘন্টার জন্য শক্তিশালী করে। মানুষ যখন হাসে তখন নার্ভ বা স্নায়ুতন্ত্র এন্ড্রোফিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে বলে মানুষের আত্মবিশ্বাস ও উৎফুল্লতা ব্যাপক মাত্রায় বেড়ে যায়। হাসির সময় মানুষ গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেয় এবং রক্তে অক্সিজেন বেড়ে যায়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে হাসি নানা ধরনের রোগ, বিশেষ করে হৃদরোগ, কমিয়ে দেয়, কারণ হাসার কারণে হৃদযন্ত্রে এবং শরীরের অন্যান্য অংশে রক্ত চলাচল খুব বেড়ে যায়। তাই সকালে ঘুম থেকে উঠেই যতটা সম্ভব বেশি বেশি হাসা উচিত। ফার্সি কবিতায় বলা হয়, নিরাময় অযোগ্য যে কোনো অসুখের ওষুধ হল হাসি। তাই পারিবারিক বন্ধনকেও মজবুত করতে পরিবারের সদস্যদের হাসি ও আনন্দের মাধ্যমে খুশি ও প্রাণবন্ত রাখুন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নেড়ের আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
সুখের নিড় অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দিলেন ইরানি টেকনিশিয়ানরা, অচল বোয়িং মেরামতের মাধ্যমে সচল করল ইরানি এয়ারলাইন্স। পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিবাদে বার্লিনে হাজারো মানুষের বিক্ষোভ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হলে অংশগ্রহণমূলক নির্বাচন কঠিন হবে, সিসি হাবিবুল আওয়ালের মন্তব্য। এবং ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ এবং ওসমানাবাদ শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত, মিম নেতা ইমতিয়াজ জলিল এমপির নিন্দা। শ্রোতাবন্ধুরা, এবারে সরাসরি পাওয়া একটি খবর। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের যুদ্ধের জন্য এক বছরে যে পরিমাণে অর্থ ব্যয় করেছিল তার চেয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ইউক্রেনকে অনেক বেশি অর্থের সামরিক সহায়তা দিয়েছে। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা সংকলিত এক প্রতিবেদনে এ তথ্য পরিবেশন করেছে। রিপোর্টে দেখা যায়, গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত 11 মাসে আমেরিকা ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে $4,660 কোটি দিয়েছে। তো শ্রোতাবন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.